الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান মহান চরিত্র নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় স্নেহী ভাইয়েরা, আমরা প্রত্যেকবার এক একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের আজকের বিষয় হচ্ছে কল্যাণ কামনাকারী। হ্যাঁ স্নেহী ভাইয়েরা, আসুন কে কল্যাণ কামনাকারী এবং কীভাবে কল্যাণ কামনা করা হয় সে সম্পর্কে আজকে আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। আসসাওয়াজ আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে আমরা দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা শুনে নিই। দরুদ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার বিখ্যাত কিতাব মসনবি শরীফের মধ্যে এভাবে উল্লেখ করেন, একদিন মৌমাছি যাওয়ার সময় প্রিয় রবি রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়। আর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌমাছিকে জিজ্ঞাসা করলেন যে মৌমাছি, যে তুমি বিভিন্ন ফুল থেকে রসগোল্লা আহরণ করো, আর এই রসগোল্লা তুমি কী করে মধু সংগ্রহ, কী করে তুমি মধু বানাও? তখন মৌমাছি উত্তর দিল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিভিন্ন ফুল থেকে ফুলের রসগোল্লা নিই এবং ওইগুলা বাসায় গিয়ে বমি করি এবং সেগুলা মধুতে পরিণত হয়। তখন প্রিয় রবি ইরশাদ করলেন যে এই ফুলের যে রস তোমরা আহরণ করো, ওই ফুলের রসগুলো সবগুলো তার মিষ্টি নয়, অনেকগুলো তিক্ত রয়েছে, পানসে রয়েছে। তাহলে তিক্ত পানসে মিষ্টি সবগুলা রস একসাথে মিশ্রিত হয়ে কীভাবে মধুতে পরিণত হয়? তখন মৌমাছি উত্তর দিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুদরতিভাবে আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এইভাবে, যখন আমরা ফুল থেকে যখন মধু যখন আমরা রস যখন সংগ্রহ করব, ফুলের রসগোল্লা সংগ্রহ করে আমরা ওইগুলো আহরণ করেই কোনো কানে আর না বসে সেগুলা সোজা আমরা বাসায় নিয়ে যাই, আর যাওয়ার পথে আপনার উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করে থাকি। আর এই দরুদ শরীফ পাঠ করার দ্বারা আল্লাহ পাক এই ফুলের রসগুলোকে মিষ্টিতে পরিণত করে দেন। এজন্য আল্লাহ পাক সুবহানাহু তাআলা আপনার উপর দরুদ পাঠ করার দ্বারা তিক্ত রসগোল্লা মিষ্টিতে পরিণত হয়ে যায় এবং সেগুলা মধুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় স্নেহী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে দরুদ শরীফ পাঠ করার দ্বারা তিক্ত রসও মিষ্টি হয়ে যায়। আর আশেকের রসুল যখন প্রিয় নবীর উপর যখন বেশি পরিমাণে যখন দরুদ শরীফ পাঠ করবে, তখন তার জবান থেকে সে সুন্দর সুন্দর কথাগুলো মিষ্টি কথা তার মুখ থেকে বের হবে, কখনো অশ্লীল কথা বের হবে না। আসুন না আমরাও নিয়ত করে নিই বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব এবং আমাদের জবানকে হেফাজত করব। আসুন আমরাও একবার পাঠ করে নিই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় স্নেহী ভাইয়েরা, কল্যাণ কামনাকারী, হ্যাঁ কে কল্যাণ কামনাকারী? প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক এমন নিয়ামত দ্বারা ধন্য করেছেন, এমন বৈশিষ্ট্য দান করেছেন যে বৈশিষ্ট্য না অন্য কেউ লাভ করেছে, না কেউ লাভ করবে, না তিনি কারো মতন, না কেউ তার মতন। অর্থাৎ আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারই মতন, আল্লাহ পাক তাকে অনন্য বৈশিষ্ট্য দ্বারা ধন্য করেছেন। এক রওয়ায়েতের মধ্যে রয়েছে হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা যাচ্ছিলাম। এটা এক রওয়ায়েত। অপর রওয়ায়েতের মধ্যে রয়েছে হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমরাও একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছিলাম। তাহলে দেখা যায় দুইটা রওয়ায়েত দুইজন সাহাবি থেকে এবং দুই রওয়ায়েতে উভয়টাই সহি এবং বিশুদ্ধ ছিল এবং অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে সেটা বর্ণিত রয়েছে। আমরা প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছিলাম একটা কবরের পার্শ্ব দিয়ে। তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আমার সাহাবারা, তোমরা কি আওয়াজ শুনতে পাচ্ছ যা আমি শুনতে পাচ্ছি? তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো কিছু শুনছি না। তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই দুই কবরের মধ্যে আজাব হচ্ছে, তাদেরকে আজাব দেওয়া হচ্ছে, শাস্তি প্রদান করা হচ্ছে, তোমরা যাও একটা ঢালে নিয়ে আসো। তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ খুব দ্রুত গিয়ে একটা ঢালে নিয়ে আসলেন। খেজুর গাছের ডালি হোক বা গাছের শাখা হোক নিয়ে আসলেন। তখন প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ানকে উদ্দেশ্য করে বতলাকলেন, তোমরা কি জানো এই দুই কবরের মধ্যে কী জন্য আজাব দেওয়া হচ্ছে? তখন সাহাবে কেরাম আজকালেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা তো জানি না, আল্লাহ এবং তাঁর রসুলই ভালো জানেন। তখন প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই দুইজনকে যে শাস্তি দেওয়া হচ্ছে তেমন বড় কোনো অপরাধের কারণে নয়, সামান্য ভুলের কারণে, ত্রুটির কারণে তারা এই আজাবে লিপ্ত হচ্ছে। তখন বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, সে আজাব, সে অপরাধটা কী? তখন বললেন যে একজন, তাদের মধ্যে একজন হচ্ছে যে প্রস্তাব করে ভালো করে পবিত্রতা লাভ করতো না, তো প্রস্তাবে ছিটা থেকে সে পবিত্রতা লাভ করতো না, এবং অপরজন মানুষকে কষ্ট দিত, তাদের গীবত করত। এই দুটা কারণেই তাদের উপর আজাব হচ্ছে। আর প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই কবরের মধ্যে যখন ওই গাছের শাখাকে যখন ফুঁতে দিলেন, তখন বললেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই শাখাগুলো কী জন্য দিচ্ছেন? তখন প্রিয়নবী সাদ করলেন, এই গাছের দু শাখা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে আল্লাহ পাকে তসবিহ পাঠ করতে থাকবে, আর যতক্ষণ আল্লাহ পাকে তসবিহ পাঠ করবে ততক্ষণ এই দুইজনের উপর আজাব হবে না, আজাব হালকা হবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখান থেকে আমাদের জন্য কিছু মাদানী ফুল রয়েছে। নম্বর ওয়ান, কবরের মধ্যে আজাব কী হয় সেটা মানুষ জানে না, কিন্তু প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। এটাই হচ্ছে ইলমে গায়েব, কারণ আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, তিনি ওই নবী যিনি অদৃশ্যের সংবাদ প্রদানের ক্ষেত্রে কৃপণ। সুতরাং এ থেকে বোঝা যায় প্রিয়নবীকে আমার রব তাআলা ইলমে গায়েবের জ্ঞান দ্বারা ধন্য করেছেন, এবং প্রিয়নবী আল্লাহ পাকের দয়ায় অদৃশ্যের সংবাদ প্রদান করতে পারেন। দ্বিতীয়ত, প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপর থেকে মাটির ভিতর কী হচ্ছে সেটার সংবাদ দিতে পারেন। তৃতীয়ত, কবরের উপর ফুল, ফুলের পাপড়ি, গাছ, সবুজ গাছের শাখাগুলা ফুটে দেওয়া নিঃসন্দেহে জায়েজ, কেননা এই শাখাগুলো যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে ওই মৃত ব্যক্তির কবরের মধ্যে আজাব হবে না, কেননা ওই শাখাগুলো আল্লাহ পাকে জিকির করবে, ওই জিকির করার দ্বারা তারা আজাব থেকে মুক্ত থাকবে। এবং তৃতীয়ত হচ্ছে, তাদের যে শাস্তি হচ্ছে, শাস্তির অপরাধ, তাদের শাস্তির অপরাধটা কী ছিল সেটার সম্পর্কে কিন্তু প্রিয়নবী ইরশাদ করেছেন, যেহেতু তাদের সাথে কিন্তু প্রিয়নবী কোনো সাক্ষাৎ হয় নাই, সাক্ষাৎ না হওয়া সত্ত্বেও যিনি অপরাধের কথা বলতে পারেন তিনি তো ইলমে গায়েবের অধিকারী, কেননা নবী শব্দের অর্থই তো হচ্ছে গায়েবের সংবাদদাতা, অদৃশ্যের সংবাদদাতা, যিনি অদৃশ্যের সংবাদ দেন তিনিই তো নবী। এবং চতুর্থ নাম্বার হচ্ছে, যেখানে ফুলের পাপড়ি দেওয়ার কারণে আজাব মাফ হয়ে যায়, সবুজ গাছের শাখা দেওয়ার কারণে আজাব মাফ হয়ে যায়, সেখানে মুসলমান যদি ওই কবরস্থানে গিয়ে যদি কুরআন পাকের তেলাওয়াত করে, তাহলে ওই কুরআনে পাকের সদকায় আল্লাহ পাক তাদের আজাব ক্ষমা করে দেবেন। এবং এজন্য আলা হযরত আজিমুল বরকত পরওয়ানে শামে রিসালাত শাহ ইমাম আহমদ রাজা খান ফাজল বেরলভি রহমতুল্লাহ বড়ই সুন্দর বলেছেন, ওর কুয়ে গাইব কিয়া তুমসে নিহা হো বলা জবনা হুদা হি চুপা তুম পে করো রোদর। আল্লাহ আকবার। প্রিয় স্থানীয় ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাই তো আমার প্রিয় নবীর অনন্য বৈশিষ্ট্য, কেমন কল্যাণ কামনাকারী, দুনিয়ায় থাকা অবস্থায় মানুষের কল্যাণ করেছেন, আর যখন অন্ধকার কবরের মধ্যে যখন আজাব দেওয়া হচ্ছে সেখানেও তাদের কল্যাণ কামনা করছেন, সেখানেও তাদের কীভাবে কল্যাণ করা যায় সেই বিষয়ে শিক্ষা দিচ্ছেন, এবং কাল কিয়ামতের ময়দানেও উম্মতে মুহাম্মদীকে সুপারিশ করে, শাফাআত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ আকবার। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে প্রিয় নবীর সুপারিশ দ্বারা ধন্য করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অপর বর্ণনায় রয়েছে যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ানকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো কিয়ামতের দিন গরিব কে হবে? তখন সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আরজ করলেন, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সচরাচর জানি যাদের অর্থ সম্পদ নেই তারাই তো গরিব, কিন্তু যাদের সম্পদের প্রাচুর্যতা রয়েছে, যাদের সম্পদের পাহাড় রয়েছে তারা গরিব নয়। তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার সাহাবারা শুনে রাখো, কিয়ামতের ময়দানে গরিব ওইরকম ব্যক্তি হবে না, গরিব হবে এমন ব্যক্তি যারা কিয়ামতের ময়দানে বড় বড় আমল নিয়ে উঠবে, অনেকগুলো হজের সওয়াব থাকবে, উমরার সওয়াব থাকবে, নামাজের সওয়াব থাকবে, যাকাত প্রদানের সওয়াব থাকবে এবং দান সৎকার সওয়াব থাকবে, নামাজ আদায় করার সওয়াব থাকবে, তাহাজ্জুদ আদায় করার সওয়াব থাকবে। বাট কিন্তু সেই ব্যক্তি এতগুলো সওয়াব থাকা সত্ত্বেও সে জাহান্নামে যাবে, কেননা সে মানুষকে কষ্ট দিত, মানুষকে গালি দিত, মানুষের মন মানে আঘাত দিত, সেজন্য মানুষকে কষ্ট দেওয়ার কারণে, তার কাছ থেকে মানুষের উপর জুলুম করার কারণে সেটার শাস্তিস্বরূপ তার কাছ থেকে নেকিগুলো নিয়ে ফেলা হবে। এবং যদি নেকি না থাকে, ওই মজলুমের অপরাধগুলা গুণাগুলা তার কাঁধের উপর চাপিয়ে দেওয়া হবে, আর ওই ব্যক্তি এত নেকি নিয়ে যাওয়ার সত্ত্বেও তাকে জাহান্নামে যেতে হবে, যেহেতু তার ব্যালেন্স তখন শূন্য হয়ে যাবে। যাদেরকে সে অত্যাচার করেছে, অবিচার করেছে, যাদের সম্পদ সে গ্রাস করেছে, তাদের প্রাপ্যগুলো আদায় করে দিতে হবে। সেটাই হচ্ছে হাকুল ইবাদ, বান্দার হক সেখানে আদায় করতে হবে। যারা যাদেরকে মন কষ্ট দিয়েছে সেটার অপরাধের কারণে তার কাছ থেকে নেকিগুলো নিয়ে নেওয়া হবে, আর সেই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। প্রিয় স্টিং ভাইর মাদার চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন প্রিয় রবির কল্যাণ কামনা কামনা কেমন, যে উম্মতকে বাঁচানোর জন্য, উম্মতের জন্য কেমন মেসেজ দিচ্ছেন, যে সাহাবে আকরাম আলাইহিম রিদওয়ানকে লক্ষ্য করে তিনি ইরশাদ করেছেন যে কিয়ামতের ময়দানে তারাই গরিব হবে। প্রিয় স্টিং ভাইর মাদানা চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে তো আমরা সামান্য দান করলে মনে করে আমরা অনেক কিছু করে ফেলেছি, সামান্য ইবাদত করলে মনে করে আমরা অনেক অনেক ইবাদত করে ফেলেছি, কখনোই না। যদি ইমান যদি যেতে না পারি, তাহলে ওই ইবাদত, ওই দান সদকা হজ জাকাত কোনো কাজে আসবে না। যদি মানুষের মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে ওইগুলো কোনো কাজে আসবে না। আজকে তো আমরা সমাজের মধ্যে দেখতে পাই, আমাদের সমাজের মধ্যে এমন চাকচিক্য, এমন মনোভাব সৃষ্টি হয়ে গিয়েছে যে কাউ দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার মধ্যে অনেক বছর বেঁচে থাকবো, বিল্ডিং করার নেশা, কোটিপতি হওয়ার নেশা আমাদেরকে এত এমনভাবে গ্রাস করে রেখেছে, নেকির লুবি হয় নাই। এই জন্য আমার শেখ তরিকত আমির আহলে সুন্নত আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জি আই দামত বরকাত মানে আলিয়ার সাথে একজন আই স্পেশালিস্ট সাথে সাক্ষাৎ হলো। তখন ওই আই স্পেশালিস্ট যে যিনি ল্যান্সের উপর ভালো দক্ষতা রাখেন, উনি কোন চোখের মধ্যে কোন ল্যান্স ফিট করবেন সেই বিষয়ে তার অনেক জ্ঞান রয়েছে। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন ডক্টর কোন, তখন জিজ্ঞাসা করলেন যে আমি আইয়ের ডক্টর, যে আমি ল্যান্সগুলা মানুষের চোখের মধ্যে লাগিয়ে থাকি। তখন আমির আহলে সুন্নাত খুব সুন্দর বলেছেন যে আপনার সাথে আপনার কাছে কোন কোন ধরনের ল্যান্স রয়েছে। তখন তিনি বললেন যে বিভিন্ন কান্ট্রির উন্নত ল্যান্সগুলা আমার কাছে রয়েছে, আপনি যে কান্ট্রি চাইবেন সেই কান্ট্রির ল্যান্স আপনার চোখের মধ্যে লাগাতে পারবো। তখন আমির আহলে সুন্নাত খুব সুন্দর জবাব দিয়েছেন যে আপনার কাছে আমি এমন ল্যান্স চাই যে ল্যান্স লাগানোর সাথে সাথে আমি যেদিকে তাকাই ওইদিকে শুধু মদিনা মদিনা যেন দেখতে পাই। আল্লাহ আকবার, বুজুর্গদের নজর, বুজুর্গদের আন্দাজ, বুজুর্গদের লক্ষ্য কিন্তু ভিন্ন হচ্ছে আমাদের মতো নয়। তখন ওই ডক্টর তখন আমির আহলে সুন্নাতের কদমে পড়ে গিয়ে বলেছিলেন যে হ্যাঁ আমির আহলে সুন্নাত, ওই ল্যান্স তো আমাদের কাছে নেই, ওই ল্যান্স তো আপনার কাছেই রয়েছে। আসুন না দাওয়াত, আমরা সম্পৃক্ত হয়ে যাই দাওয়াত ইসলামের সাথে, এবং আমরা যদিও সৎ যেতেও না পারি, অন্তপক্ষে তাসাউরে মদিনা, মদিনার ধ্যান ধারণা করে করে আমরা মদিনায় উপস্থিত হই, ওই দয়াল নবীকে সালাম দিই, এবং ওই দয়াল নবীর সংস্পর্শ লাভের জন্য, নবীর দিদার লাভের জন্য আমরা চেষ্টা করে থাকি ইনশাআল্লাহ। যদিও হায়াতে যদি না হয়, ইনশাআল্লাহ সাকারাতের বিছানায় হলেও আমরা সরকারি দিদার লাভ করব ইনশাআল্লাহ। আসসাওয়াজ, আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। অপর হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, জুলুম করা, অত্যাচার করা, কাউকে আঘাত করার ক্ষেত্রে নিষেধ করেছেন। তা কোনো মানুষকে আঘাত দেওয়া, তাকে কটুক্তি করাকে প্রিয়নবী নিষেধ করেছেন। আর এই ব্যাপারে বর্ণনা করতে গিয়ে প্রিয়নবী ইরশাদ করেন, হে আমার সাহাবারা, দুটি স্বভাব এমন রয়েছে যার মধ্যে এই স্বভাবগুলো থাকবে, তা সেই ব্যক্তি উত্তম। তা এই দুটি স্বভাবই খুব উত্তম, আর এগুলো যার মধ্যে থাকবে আল্লাহ পাক তাকে পছন্দ করবেন। নাম্বার ওয়ান, যে আল্লাহ পাকের উপর ঈমান আনা, এবং নাম্বার টু, মানুষের মনে তৎ মানুষের উপকার করা। তাহলে এ থেকে বোঝা যায় এই দুইটি স্বভাব, আল্লাহ পাকের উপর ঈমান আনা এবং মানুষের উপকার করা, কল্যাণ কামনা করা, এই দুটি স্বভাবকে সর্বোত্তম আমল বলে, সর্বোত্তম স্বভাব বলে প্রিয়নবী আখ্যায়িত করেছেন। এবং আরও ইরশাদ করেছেন দুটি স্বভাব এমন রয়েছে যা সবচেয়ে নিকৃষ্ট, আর এগুলো যার মধ্যে থাকবে তাহলে সেই ব্যক্তিও নিকৃষ্টে পরিণত হবে। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, আল্লাহ পাকের সাথে কাউকে শরিক করা, এবং নাম্বার টু, মানুষের মনে কষ্ট দেওয়া। ঠিক আছে ভাই, রমাদানের চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা শুনলাম কোন কাজ করলে আল্লাহ পাক পছন্দ করেন এবং উত্তম স্বভাব কোনটা, আমরা সেটাও শুনলাম যে আল্লাহ পাকের উপর ঈমান আনা এবং মানুষের কল্যাণ কামনা করা, এই দুইটা হচ্ছে উত্তম স্বভাব, এবং মন্দ স্বভাব হচ্ছে আল্লাহ পাকের সাথে কাউকে শরিক করা এবং মানুষের মনে কষ্ট দেওয়া। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, আসুন না আমরাও নিয়ত করি আমরা এই দুটা বতভ্যাস আমরা পরিহার করি এবং যে দুটা উত্তম স্বভাব আমরা সেগুলোকে আঁকড়ে ধরি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামের দিনই পরিবেশের মধ্যে সেই শিক্ষা প্রদান করা হচ্ছে, সে আমাদের সেই নেক আমাহাত্তর নেক আমল রিসালার মধ্যে এই বিষয়ে খুব সুন্দরভাবে উল্লেখ রয়েছে যে মানুষের মনে কষ্ট দেওয়া ব্যক্তি কীভাবে বিরত থাকা যায়, কীভাবে আপনার দৈনন্দিন নেক আমলগুলো হিসাব করা যায়, সেগুলো খুব সুন্দরভাবে সেখানে বর্ণিত রয়েছে। আসুন আমরা সেই নেক আমল রিসালার উপর আমরা আমল করি এবং আমাদের জীবনকে সজ্জিত করি। অপর হাদিসের মধ্যে রয়েছে হযরত সাইয়্যিদুনা সালে দাহানু রাহমাতুল্লাহ তাআলা আলাই, তিনি বলেন হযরত সাইয়্যিদুনা জাবের বিন জায়েদ রহমতুল্লাহ তাআলা আলাই একদিন পরিবারের সাথে কথা বলতে বলতে তিনি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো যাওয়ার সময় ওই বাগান থেকে একটা লাঠি নিলেন কুকুর তাড়ানোর জন্য। তখন লাঠি নিয়ে তিনি চলে আসলেন কর্তৃক, যখন নামাজের যখন সময় হলো তখন তিনি মসজিদে প্রবেশ করলেন এবং ওই লাঠি মসজিদের এক পাশে রেখেই সব উপস্থিত সবার উদ্দেশ্যে বললেন যে মনে রেখো এই লাঠিটি আমার নয়, এটা অমুক ব্যক্তির বাগান থেকে আমি নিয়ে এসেছি, সুতরাং যাওয়ার সময় একটু স্মরণ করিয়ে দিবে যেন আমি সেটা সাথে নিয়ে যাই, আবার সেখানে রেখে দিই। তখন উপস্থিত যারা ছিলেন তারা বলতে লাগলেন যে হুজুর, এই লাঠির মধ্যে এমন কি বিশেষত্ব রয়েছে যেটার কথা আপনি মসজিদে প্রবেশ করার সাথে সাথে আপনি বলতে লাগলেন? তখন তিনি রহমতুল্লাহ তাআলা আলাই বললেন যে এই লাঠি যেটা আমি এনেছি সেটা আমার নয়, সেটা অমুক ব্যক্তির বাগান থেকে আমি নিয়ে এসেছি। আর মানুষ যদি এরকম প্রত্যেক মানুষ ওই বাগান থেকে আসার সময় যদি একটা একটা লাঠি যদি নিয়ে আসে সেখান থেকে, তাহলে ওই বাগান উজাড় হয়ে যাবে, সেখানে কোনো বৃক্ষ থাকবে না। সেজন্য জায়গা থেকে লাঠি এনেছি সেই জায়গায় রেখে দেওয়া উচিত। তখন তিনি তারপরের দিন সকালে গিয়ে ওই লাঠিটি আবার ওই বাগানের মধ্যে রেখে আসলেন। আল্লাহু আকবার। কৃষ্ণ ভেরো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি সকালে গিয়ে ওই লাঠি আবার সেই বাগানে রেখে আসলেন। দেখুন বুজুর্গদের আন্দাজ কীরকম, তাদের ধরন কেমন ছিল, মানুষের কীভাবে কল্যাণ কামনাকারী তারা। দেখুন সামান্য একটা লাঠি সেটা যেখান থেকে এনেছেন আবার সেখানে আবার রেখে আসলেন। এখান থেকে মাদানীফুল হচ্ছে একটা হচ্ছে এটা যার ওই বাগানের মালিক যিনি তিনি কষ্ট পাবেন, সেহেতু তার জিনিস আবার সেখানে রেখে আসলেন। দ্বিতীয়ত ওটা দ্বারা যে কুকুরের আক্রমণ থেকে বাঁচার জন্য সেটা হাতে নিলেন এবং আক্রমণ থেকে বাঁচলেন। তৃতীয়ত বন কীভাবে সংরক্ষণ করা যায়, বনের সৌন্দর্য অর্থাৎ বাগানের সৌন্দর্য কীভাবে রক্ষা করা যায় সে ব্যাপারে এখানে শিক্ষা দেওয়া হচ্ছে। সুতরাং আমরা যারা রয়েছি আমাদের উচিত মালিককে না বলে কোনো জিনিস না নেওয়া, আর যদি নিই সেটার কার্যক্রম যখন শেষ হয়ে যাবে সেই জিনিসটাকে পুনরায় ফিরিয়ে দেওয়া, এটাই আমাদের জন্য উত্তম। অপর বর্ণনায় রয়েছে এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাই এর ঘরে ইঁদুর খুব জ্বালাতন করত, কারণ ইঁদুরের সংখ্যা এত বেশি বৃদ্ধি পেয়েছে, তার উপরের প্রত্যেকটা কোনায় কোনায় কাপড় চোপড় নষ্ট করছে, কেটে টুকরা টুকরা করে ফেলতেছে, যার কারণে গিয়ে তিনি খুব অতিষ্ঠ হয়ে গিয়েছেন। তো এক ব্যক্তির সাথে পরামর্শ করতে লাগলেন। তখন ওই ব্যক্তি বলতে লাগলেন যে হুজুর আপনি একটা কাজ করুন, আপনি বাসায় একটা বিড়াল নিয়ে আসুন, কারণ বিড়াল যদি বাসায় থাকে তাহলে ইঁদুর আর আসবে না, পালিয়ে যাবে। তখন ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি খুব সুন্দর বলেছেন, দেখুন আমি যখন বাসায় যখন বিড়াল নিয়ে আসব তখন ইঁদুর পালিয়ে যাবে, আমার বাসা থেকে চলে যাবে, কিন্তু আমার বাসায় অনিষ্ট না করে পাশের আমার প্রতিবেশী যারা রয়েছে এদের বাসায় তো অনিষ্ট করবে, এদের বাসায় গিয়ে তো হামলা করবে, তাহলে এরা তো অতিষ্ঠ হয়ে যাবে, সুতরাং আমি এই কাজ করব না। আল্লাহু আকবার। দেখুন বুজুর্গদের কল্যাণ কামনা কেমন ছিল, তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু পার্শ্ববর্তী যারা প্রতিবেশী রয়েছে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। অপরাধ করলেও এত বড় অপরাধ করব না যে অপরাধের কারণে আমার প্রতিবেশী কষ্ট পেয়ে যাবে। আমি এমন কোনো ট্রিটমেন্ট নিব না, এমন কোনো উপায়কে আমি অবলম্বন করব না যেটার কারণে প্রতিবেশী কষ্ট পায়। আজকে তো আমরা অপরাধ করার পরেও আবার উঁচু গলায় বলে থাকি কই আমি তো তেমন কোনো কিছু করিনি, আজকে আমাদের হাত থেকে কোনো গরিব যারা রয়েছে এরা আমাদের হাত থেকে বাঁচতে পারে না, আমাদের জবান থেকে বাঁচতে পারে না, সুন্দর কথা আমাদের মুখ থেকে বের হয় না এদের জন্য। ঠিক ইচ্ছা ভাইয়ের মাধানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুধু মানুষ নয়, সামান্য সেই অনিষ্টকারী জন্তু পর্যন্ত বুজুর্গদের কাছে কেমন নিরাপদ ছিল, আর তাদের প্রতিবেশী যারা ছিল তারা কেমন নিরাপদ ছিল। আমরা অতটুকু করতে না পারলেও আমরা এতটুকু তো করতে পারি যেন প্রতিবেশীর কষ্ট না পাই। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, কল্যাণ এমনভাবে কামনা করা উচিত। আমির আহলে সুন্নাত বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রেজাভি জিয়াঈদ আহমদ বরকাতুল আলিয়ার পীর মুর্শিদ সৈয়দ কুতুবে মদিনা রহমতুল্লাহ তাআলা আলাই বলেন, এক হাজী সাহেব তিনি মদিনা শরীফ আসলেন হজের কার্যক্রম শেষ করে, কিন্তু কুতুবে মদিনা তিনি অনেক বছর সেখানে মদিনা শরীফ ছিলেন। তো তিনি দেখলেন ওই হাজী সাহেব হজের কার্যক্রম শেষ করে যখন মদিনায় তৈবায় যখন আসলেন, তখন তিনি হাজীদেরকে ভালো কাপড় দেওয়ার জন্য একটা দোকানে গিয়ে বলতে লাগলেন যে আপনার দোকানে ভালো ভালো কোয়ালিটির কী কী কাপড় রয়েছে। তখন দোকানদার বললেন যে আপনি যে যে কাপড় চাচ্ছেন ভালো কোয়ালিটির সব কাপড় আমার কাছে আছে, তবে একটা কথা সেটা হচ্ছে আপনি আমার কাছ থেকে না নিয়ে যদি আমার পাশের যে দোকান রয়েছে যদি তার কাছ থেকে নেন খুব বেশি ভালো হয়। তখন তিনি বললেন কেন? বলছে আমার আজকে বিক্রি খুব ভালো হয়েছে, কিন্তু আমার পার্শ্ববর্তী যে দোকানদার রয়েছে তার দোকান থেকে তেমন কোনো ভালো বিক্রি হয় নাই, সুতরাং আমি চাই আপনি তার কাছ থেকে কাপড়গুলো নেন, সেও কিছু সওদা করুক কিছু ব্যবসা করুক, তার মনটা প্রফুল্ল হবে। আল্লাহ আকবর! দেখুন প্রিয় ভাইয়ের মাধানী চ্যানেলের দর্শক শ্রোতা, বুজুর্গদের আন্দাজ কেমন, আর ওই ব্যক্তি যদি ন্যাক্কার না তাহলে এই কথা কখনোই বলতো না। আজকে তো আমরা এমন রয়েছি যে এক দোকানদার পার্শ্ববর্তী দোকানদার সাথে হিংসা বিদ্বেষ, অনেক সময় এমনও করে থাকি কুফরি সেই জাদু পর্যন্ত করে রাখে যেন অপর দোকানদার হচ্ছে যেন আমি যেন ভালো সেল করতে পারি, সে যেন ভালো করে বিক্রি করতে না পারে, এরকম অনেক অনৈতিক কাজ আমরা করে থাকি। মাশাআল্লাহ, আল্লাহ পাকের পানা হিফাজত করুক। রাজ্জাক যিনি রিজিক দাতা তিনি তো রব্ত আলা, আমার আপনার সবার রিজিকটা তিনি বণ্টন করে যাচ্ছেন, সুতরাং আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ পাকের দয়ার উপর ভরসা করা। তিনি আমাদেরকে দান করবেন, আমাদের যতটুকু রিজিক তকদিরের মধ্যে রয়েছে সেগুলো আমাদের কাছে চলে আসবে। কারণ এমন যেন কোনো কাজ না করি আমার দ্বারা কোনো পার্শ্ববর্তী আমার কোনো মুসলমান ভাই যেন কষ্ট না পাই, আমাদেরকেও সেদিকে লক্ষ্য রাখা উচিত। শারহুস সুদুরের মধ্যে বর্ণিত রয়েছে যে মন্দ মৃত্যু সম্পর্কে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ, শারহুস সুদুরের মধ্যে মন্দ মৃত্যু সম্পর্কে ওলামায়ে কিরাম বর্ণনা করেন এবং উল্লেখ রয়েছে চারটি কারণ সেখানে উল্লেখ করেছেন। একটা হচ্ছে নামাজের ক্ষেত্রে অলসতা করা, দুই নম্বর মদ পান করা, তিন নম্বর পিতামাতার অবাধ্য হওয়া, চার নম্বর মুসলমানের মনে কষ্ট দেওয়া। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, এই চারটি কারণে মানুষের মন্দ মৃত্যু হয়ে থাকে, আর মন্দ মৃত্যু যদি হয় তাহলে ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না, কেননা সে ইমান হারা হয়ে যদি মারা যায় তাহলে জান্নাতের সে চেহারা দেখবে না। তৃতীয়ত, ওই মন্দ মৃত্যু যেহেতু মৃত্যু যেহেতু মন্দ হয়েছে সেহেতু জান্নাতের আশা কখনোই করা সম্ভব না, কারণ যেখানে নেক আমল থাকা সত্ত্বেও মুসলমানের মনে কষ্ট দেওয়ার কারণে যদি জাহান্নামে যেতে হয় তাহলে মন্দ মৃত্যু লাভ করা ব্যক্তি কীভাবে বলতে পারবে সে জান্নাতে যাবে। সুতরাং আল্লাহ পাকের ভয় অন্তরে থাকা উচিত এবং মুসলমানের মনে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা উচিত, পিতামাতার নাফরমানি করা থেকে বিরত থাকা উচিত, আল্লাহ পাককে ভয় করা এবং সময় মতো নামাজ আদায় করা। যেহেতু এখন উইন্টার সিজন, আমরা অনেকেই রয়েছি হয়তো ল্যাপের ভেতর থেকে উঠে নামাজ আদায় করব, আমরা হয়তো সমস্যা নেই এভাবে একটা হালকা মনে করে থাকি, কিন্তু আমরা এটা জানি না যে শীতকালে যখন ওযু করবে বান্দা সাধারণত ওযু করলে যে সওয়াব আল্লাহ পাক প্রদান করবেন তার ডাবল সওয়াব আল্লাহ পাক দান করবেন শীতকালে ওই ওযুকারীর জন্য, যেহেতু সে কষ্ট করেছে পানি ঠান্ডা ছিল সেটার কারণে আল্লাহ পাক তাকে ডাবল সওয়াব দান করবেন। সুতরাং আসুন না আমরাও নিয়ত করে নিই এবং নামাজ যেন ছুটে না যায়, হয়তো একটা আমাদের জীবনে হয়তো একটা শেষ নামাজও হতে পারে যদি আল্লাহ পাক যদি সে সামর্থ্য দান না করেন। এই জন্য হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে যে যখন মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা আজকে কাজের ব্যাপারে খুব তোমরা তোমাদের খুব ইচ্ছা হয়, তখন ওই মৃত ব্যক্তিরা কবরবাসীরা বলতে লাগলো যারা আজকে নামাজ আদায় করছে তাদের ব্যাপারে আমাদের খুব ঈর্ষা হয়, কেননা তারা মসজিদে এসে নামাজ আদায় করতে পারছে কিন্তু আমরা পারছি না, তারা আজকে কোরআন আমাকে তেলাওয়াত করছে আমরা পারছি না, তারা আজকে নফল ইবাদত করে যাচ্ছে আমরা পারছি না, তারা দান করতে পারতেছে আমরা পারছি না, তাদের ব্যাপারে আমাদের খুব ঈর্ষা হয়। আল্লাহ পাক আমাদের সেই সুযোগ দান করত তাহলে আমরাও পৃথিবীতে সেই বেশি বেশি নামাজ আদায় করতাম, কোরআন পাকে তেলাওয়াত করতাম, দান করতাম, সদকা করতাম, ভালো ভালো আমলগুলো করতাম, কিন্তু আজকে আমাদের সেই সুযোগ নেই আবার পৃথিবীতে এসে সেই ন্যাক আমলগুলো করার। প্রিয় স্নেহ ভাইয়েরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের হায়াত চলে যাচ্ছে, আমরাও খুব আস্তে আস্তে কবরের নিকটবর্তী হচ্ছে, জানি না কখন মালাকুত মৌত চলে আসবে। হয়তো কেউ বলতে পারবে না আজকে সকালটা আমি নেক আমলের মধ্যে কাটিয়েছি, হয়তো কালকে পারবো না, হয়তো আজকে আমরা গুনাহ করছি কালকে না হয় তওবা করব। আমরা হয়তো অনেকেই এই আশায় বসে আছি, কিন্তু কখনোই নয় মালাকুল মৌত কখন চলে আসবে কেউ জানে। সুতরাং সবসময় তওবা করা উচিত এবং আল্লাহ পাকের উপর ভরসা করা, তার দয়া পাওয়ার জন্য চেষ্টা করা উচিত। কারণ মালাকুল মৌত যখন চলে আসবে তখন কোন অবস্থায় থাকব, হয়তো যদি নাচ গান অবস্থায় থাকে তাহলে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি ওই অবস্থায় উঠবে যেভাবে সে মৃত্যুবরণ করেছে। আর যদি নামাজ অবস্থায় যদি মৃত্যুবরণ করে, যদি কোরআনে পাক তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ হয়, হানায়েকা বা তাওয়াফ অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে কেমন হবে সেই মৃত্যুগুলো? কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি ওই অবস্থায় উঠবে, সিজদারত অবস্থায়, তাওয়াফরত অবস্থায়, তলবিয়া পাঠ করা অবস্থায়, দুরুদ শরীফ পাঠ করা অবস্থায়। আল্লাহ পাক আমাদেরকে এমন উত্তম মৃত্যুদান করুক। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপর বর্ণনায় রয়েছে এক বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা আলাই, তার কাছে এক ব্যক্তি আসতো যিনি কাপড় সেলাই করতো আর ছেঁড়া নোট তাকে দান করতো, প্রদান করত। তখন এভাবে অনেক দিন যাবত এটা চলে আসছে। একদিন ওই টেলারের মালিক ছিলেন ওই বুজুর্গ রাহমাতুল্লাহ, তিনি ছিলেন না, তখন তার যে কর্মচারী ছিল ওই কর্মচারীকে তিনি কাপড় নিয়ে আবার সেই যথারীতি অনুযায়ী ছেঁড়া নোটটা দিলেন। তখন কর্মচারী সেটা নিতে অস্বীকার করলেন, তাকে তাড়িয়ে দিলেন। যখন মালিক যখন আসলেন তখন বললেন যে এরকম একজন ব্যক্তি ইনি এরকম একটা ছেঁড়া একটা নোট দিয়েছে, আমি সেটা নিই না, এটা আমি তাকে ফেরত দিয়ে দিয়েছি। তখন ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা বললেন যে সে আজকে না আজকে অনেক দিন যাবৎ সে আমাকে এরকম ছেঁড়া নোট দিয়ে যাচ্ছে, কিন্তু আমি তাকে কখনও ফেরত দিই নাই। কেননা সে যদি আমাকে না দেয়, আমি যদি না নিই সেটা, সে ওই নোটটা অন্য কোনো মুসলমানকে দিবে, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। কারণ দেখুন বুজুর্গ রহমতুল্লাহ তাআলাদের কল্যাণ কেমন ছিল, তারা কীভাবে মানুষের কল্যাণ করত। সেই ছেঁড়ানটা তিনি নিজে রেখে দিতেন এবং যেন কোনো মুসলমান ভাই যেন এটা দ্বারা যেমন দুঃখার শিকার না হয়। ফ্রিজ টাইম হেরো মাদানা চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে মানুষের কল্যাণ কামনা কীভাবে করেছে, কে নবী কীভাবে মানুষের কল্যাণ কামনা করেছেন, বুজুর্গানে দিন সাহাবে কেরাম আলাইহিমুর রিদওয়ান কীভাবে মানুষের কল্যাণ কামনা করেছেন। আসুন না আমরাও সেভাবে মানুষের কল্যাণ কামনা করি এবং আমাদের দুনিয়া এবং আখিরাতকে সজ্জিত করি। দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবার নতুন কোনো বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।